সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা, দরুদ পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে দশটি নেকি দিবেন, দশটি গুনাহ মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বয়ান শুরুর প্রথমেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা বলা হয়েছে উত্তম নিয়ত এটাই হচ্ছে কল্যাণকর। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই মহান ব্যক্তিত্ব উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী রসুল ছিলেন, যে সাহাবিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর প্রতি রাজি এবং আল্লাহ তাদের প্রতি রাজি, যে সাহাবিদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আসহাবিকান নুজুল ইক্তাদাইতু ইহতাদাইতু, সাহাবায়ে কেরাম হচ্ছে তারও কারণে, তাদের মধ্য থেকে তুমি যাকে অনুসরণ করবে তুমি সফল কাম হবে। ওই সাহাবায়ে কেরামের মাঝে অন্যতম তৃতীয় ব্যক্তিত্ব যিনি, তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা তার বিভিন্ন দিক নিয়ে কিছু কথা শোনার চেষ্টা করব এই জুমাতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুরাইশের সম্মানিত বনু উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও লাজুক প্রকৃতির। ইসলাম গ্রহণের পর তিনি কঠিন নির্যাতনের শিকার হন, কিন্তু ঈমান থেকে তিনি ফিরে যাননি। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেকির দাওয়াত দিয়ে ইসলামের দিকে আনেন ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বন্ধু ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, পরিচিত বন্ধু, যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে একজন অন্যতম ধর্ণাঢ্য ব্যবসায়ী ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর তিনি যে নির্যাতনের শিকার হন, কিন্তু ঈমান থেকে সরে যাননি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বাদু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা দৃঢ় থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না, দুঃখ করো না, তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। এই আয়াতের বাস্তব জীবন্ত উদাহরণ ছিলেন উসমান যিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার চাচা তিনিও প্রভাবশালী লোক ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে রশি দিয়ে বেঁধে তাকে অত্যাচার করতে থাকে এবং বলেন তুমি ইসলাম ছেড়ে দাও। তিনি বললেন না, আমি সত্যকে গ্রহণ করার পর ইসলামকে গ্রহণ করার পর কখনো তা পরিহার করব না। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর যখন সত্য প্রকাশিত হল তিনি দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত অবিচলিত এবং তার চাচা বাধ্য হয়ে তাকে ওই কষ্ট থেকে নির্যাতন থেকে মুক্তি দিলেন। আর কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার বর্ণনা করেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা বলে আমার রব আল্লাহ, অতঃপর দৃঢ় থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে তোমরা ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিত্ব যার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াতে কারিমা বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে উসমান যিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপুর নাতি সম্পর্কে ছিলেন, অপরদিকে পরবর্তীতে ইসলাম গ্রহণের পর এবং পরবর্তী সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সন্তান মেয়ে প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের পর অপর মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ প্রদান করেন। অর্থাৎ একের পর এক যখন এক মেয়ে ইন্তিকাল করেন পরবর্তীতে অপর মেয়েকে বিবাহ প্রদান করেন। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে যিন্নুরাইন, দুই নূরের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সন্তানের নূর, আল্লাহ বলেন না তেরে নসলে পাক মেয়ে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, তু হে আইনে নূর। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন নূর, আপনার ঘরের প্রতিটি সন্তান এক একটা নূরের টুকরা, যার জ্বলন্ত প্রমাণ উসমান রাদিয়াল্লাহু তাআলার লকব হয়ে গেছে যিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। হাদিসে পাকের মধ্যে আসছে লজ্জা হচ্ছে ঈমানের অংশ, লজ্জা হচ্ছে ঈমানের। আর উসমান রাদিয়াল্লাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল হচ্ছে উসমান, যাকে আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলাকে এত লজ্জাশীলতা দিয়েছে, এত লজ্জাশীলতা দিয়েছে যে ফেরেশতারা পর্যন্ত কি করেন। মনে রাখবেন, কারো মধ্যে যদি কোনো গুণ থাকে, কোনো গুণ থাকে, ওই গুণের কারণে সে সর্বমহলে এমনকি ফেরেশতাদের কাছে সম্মানবোধ করে। হাদিসে পাকে আসছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন জান্নাতীদের জন্য আলোকবর্তিকা, আলোর ন্যায়। ফেরেশতাদের কাছে তিনি পথ প্রদর্শক, নূর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য অগণিত তার বৈশিষ্ট্য ছিল। তার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা লজ্জাশীল ছিলেন। দেখেন, আমরা কিন্তু এই জায়গার মধ্যে এসে অনেকে চুপ হয়ে যাই, আমরা অনেকে মাযাল্লা নাউজুবিল্লাহ এক জায়গাতে বলি আরে পুরুষ মানুষ আবার লজ্জা কিসের, বলেন একটা কথা, পুরুষ মানুষ একেবারে অজ্ঞতা, মূর্খতা, নেতিবাচক শব্দ। লজ্জাশীলতা হচ্ছে ইমানের পাঠ, ইমানের পাঠ, ইমানের অংশ। বলা হয়েছে যার লজ্জা নেই তার ইমান। অতএব আমাদের উচিত লজ্জাশীলতা। অনেকে বলে আরে পর্দা তো এটা মেয়েদের কাজ, পুরুষের আবার পর্দা আছে না? অনেকে বলেন না, যারা ইসলাম সম্পর্কে যাদের ধারণা ন্যূনতম পক্ষে নাই তাদের শব্দ চয়ন হচ্ছে এটা যে পুরুষের পর্দা নেই। মাযাল্লা নাউযুবিল্লাহ, কে বলেছে পুরুষের পর্দা নেই? পুরুষের পর্দা হচ্ছে নারীর যেমন পর্দা রয়েছে নির্ধারিত অংশ, হাতের কবজি, পায়ের গোড়ালি, মুখমণ্ডল, ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা হচ্ছে মহিলাদের জন্য কি ফরজ। ঠিক অনুরূপভাবে পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ। একজন পুরুষের সামনে অপরজন পুরুষ এই নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রকাশ করতে পারবে না, যদি প্রকাশ করে এটা হারাম হবে। রোগ হলে চিকিৎসা বা এটা ভিন্ন প্রয়োজন। গ্রামে অনেক সময় দেখা যায় কৃষিকাজ অনেক ভাইরা করে, হাঁটুর কাপড় শ্রমিক ভাইরা অনেকে করে হাঁটুর কাপড় উঠিয়ে ফেলে, এটা সম্পূর্ণ হারাম। ওই দিকে তাকানোটাও হারাম। হাঁটুর উপরের অংশ হাঁটু থেকে নাভি এটা হচ্ছে পুরুষের জন্য ফরজ। নামাজের মধ্যে কিছু ওয়াজিব আছে, কিছু পার্ট বাই পার্ট রয়েছে, কিন্তু আমরা অনেকে বলে থাকি লজ্জাশীলতা এটা না, বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হচ্ছে কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহজাদী রুকাইয়া যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার সহধর্মিণী ছিলেন, একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে তশরিফ নিয়ে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহজাদীকে ইরশাদ করলেন, বেটি তুমি আবু আব্দুল্লাহ উসমানকে কেমন পেয়েছ? বিয়ে দেওয়ার পর তার ঘরে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেমন পেয়েছ? মানে কেমন উসমান রাদিয়াল্লাহু আনহু কেমন? রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি অত্যন্ত চমৎকার মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেটি উসমানকে সম্মান করো, ইজ্জত করো, সম্মান করো, নিশ্চয়ই তিনি চরিত্রে আমার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ সাহাবী। আল্লাহর নবী নিজে সার্টিফিকেট দিচ্ছেন, নিজে সনদ দিচ্ছেন যে উসমান হচ্ছে আমার মতো সাদৃশ্যপূর্ণ চরিত্রের দিক থেকে। আল্লাহু আকবার। হযরতে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে কয়েকটি পয়েন্ট, এক হচ্ছে সম্মান দিবে, স্বামীকে কি করবে সম্মান দিবে, দুই হচ্ছে এখানে দুইটা বিষয় চরিত্রের দিক দিয়ে উত্তম। সে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে স্বামীকে সম্মান দেওয়ার শিক্ষা প্রদান করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমের আলোতে আমির আহলে সুন্নাত নসিহত করেছেন তার মেয়েকে যে তুমি, আপনি যখন আপনার স্বামীকে দেখবেন এবং আপনার শাশুড়িকে দেখবেন তখন দাঁড়িয়ে সম্মান করবেন যখন তারা আসবে, আর যখন তারা চলে যাবে তখন দাঁড়িয়ে যাবেন। দেখুন এই যে নসিহত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে নসিহত করছেন সম্মান করার জন্য তার স্বামীকে। আজকে আমি আমার মেয়েকে নসিহত করছি, আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্যা তৈরি হয়, মেয়ে এসে বাবাকে বলে তো বাবা আরো কি হয়, আগুন হয়, আগুন ধরেছে সেখানে ঘি ঢালে সেটা কি হয় আরেকটু বেড়ে যায়, যার রেজাল্ট হিসেবে অবস্থান হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, একজন দুইজন বাচ্চা হয়েছে। মূল কারণ রাগারাগি, মানে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হওয়ার অধিকাংশ যদি 100টা তালাক হয়ে থাকে, ডিভোর্স হয়ে থাকে, তার মধ্যে আপনি খুঁজে পাবেন 70টা কারণ হচ্ছে মিসগাইড, ভুল বুঝাবুঝি, রাগ থেকে এসেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে তুমি তোমার স্বামীকে সম্মান করো। আমি কি আমার সন্তানকে আমার মেয়েকে শিক্ষা প্রদান করি? আজকে আমাদের ক্রমান্বয়ে আস্তে আস্তে মুসলিম উম্মা আমাদের এই দেশের সংস্কৃতি পশ্চিমাদের মতো হয়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে আমরা যদি পশ্চিমাদের সংস্কৃতি দেখি সেখানে কমবে 60% কুমারীমা, অধিকাংশ ডিভোর্সি, একশোটা পরিবারের মধ্যে আপনি দশটা পরিবার পাবেন না যেখানে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে অবস্থান করছে, বরং অধিকাংশ ডিভোর্স এবং কুমারী মা। আর তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরাও সেদিকে তথাকথিত উন্নতির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, যার রেজাল্ট আমরা হাতে নাতে পাচ্ছি। কিন্তু আপনারা যদি গত পাঁচ বছরের বাংলাদেশের ডিভোর্সের সংখ্যাকে পর্যালোচনা করেন, একেবারে অত্যন্ত ভয়ঙ্করভাবে গাণিতিক হারে না জ্যামিতিক হারে এই ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে বেড়ে চলছে। এর একদিকে স্বামীকেও রিসপেক্ট করতে হবে, এর মূল কারণ স্বামীর অধিকার কি আমরা তা জানি না, স্ত্রীর অধিকার কি মনে রাখবেন, শুধুমাত্র স্বামীরই হক আছে, স্ত্রী কি হক নাই? স্ত্রীর হক আছে। স্ত্রীর কি অধিকার? বিবাহের পূর্বে একজন পুরুষের জেনে নেওয়া, এটা হচ্ছে ফরজ। স্বামীর কি অধিকার? একজন মেয়ে বিবাহ হওয়ার পূর্বে স্বামীর অধিকার সম্পর্কে জেনে নেওয়া ফরজ। আমরা যখন ফরজ এলেম থেকে দূরে সরে যাচ্ছি, এলেম থেকে দূরে সরে যাচ্ছি, তখনই প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। এর মূল সমাধান হচ্ছে রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মোবারক। আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই শিক্ষাটাই দিচ্ছে, যেটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, যেটা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করেছেন, অন্যান্য মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রদান করছে। যদি আপনি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটা গ্রহণ করেন, আপনার মেয়েকে শিক্ষা দেন আপনার মেয়ের স্বামীকে কিভাবে রেসপেক্ট করতে হবে। আপনি কেমন চান ভাই, আপনার স্ত্রী আপনাকে কেমন রেসপেক্ট করবে, আপনি কেমন চান? অবশ্যই ভালো চান, আপনি যেমনটা চান এমনটা কি আপনি আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন? এই যে আপনার মেয়ের বয়স 10 বছর 12 বছর বা বিয়ে দিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পূর্বে কি আপনার মেয়েকে কখনো নসিহত করেছিলেন যে বাবা তুমি তোমার স্বামীর ঘরে যাওয়ার পর তোমার স্বামীকে এভাবে রেসপেক্ট করবে, এভাবে শাশুড়ির সাথে মেনটেন করবে, এটা কি শিক্ষা প্রদান হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আমি আমার সন্তানকে শিক্ষা দেওয়া থেকে দূরে আছি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আমরা অর্জন করি যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে মেয়েকে কীভাবে শিক্ষা প্রদান করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দানশীল ব্যক্তিত্ব ছিল, তাকে আল্লাহ তাআলা অগণিত সম্পদ দান করেছে। কেমন সম্পদ দিয়েছে এই ঘটনা থেকে আমরা লক্ষ্য করি, যে যুদ্ধের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন চাইলেন সম্পদ, ওই সময়টা অত্যন্ত কঠিন ছিল মুসলমানদের জন্য, অভাব অনটন ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছিলেন সাহাবায়ে কিরামদেরকে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন আমি 200 উট আল্লাহর রাস্তায় দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উদ্বুদ্ধ করলেন, করার পর তিনি দাঁড়ালেন বললেন 300 উট আমি দেব। আবার কিছুক্ষণ পর আবার উদ্বুদ্ধ করলেন, আবার দাঁড়িয়ে বললেন আমি 400 উট দেব। 4 3 2 মিলে হলো কত? 900। 400 300 700 200, আমরা তো সাধারণত মনে করি যে 400ই দিবে সর্বশ্রেষ্ঠা। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দান করলেন 900 উট, শুধু উট না, উটের সামান সহ ভর্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম উৎসর্গ করে দিলেন। 900 উট এবং তার সামান, কেমন দাম হতে পারে? আর এই দানটা কে করতে পারে? কেমন পরিমাণ সম্পদ থাকলে এটা দান করা সম্ভব? প্রিয় ইসলামী ভাইরা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবেই দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায়। যেমনটি বীরে রোমা, মদিনা শরীফে একটি কূপ ছিল যেটার মালিক ছিল ইহুদি, যেখান থেকে দরিদ্র মুসলমানরা কিছু পয়সা দিয়ে ক্রয় করে পানি ক্রয় করতেন, কারণ আরবের মধ্যে পানির কিন্তু অনেক দাম, এখনো আরবের মধ্যে পানির দাম কিন্তু অনেক। একটা সময় তেলের চাইতে পানির দাম বেশি ছিল আরবে পানি পান করার জন্য, এখন অবশ্য তেলের দাম একটু বেড়ে গেছে, কিন্তু এই কয়েক যদি আমরা 15-20 বছর আগে যাই, সেখানে পানির দাম তেলের দামের চাইতেও বেশি ছিল। এখনো আরবের মধ্যে আপনি যেখানে যাবেন মেহমানদারির প্রথম উপকরণ হচ্ছে পানি, আর এখানে পানি প্রচুর প্রয়োজন হয় কারণ মরুভূমি তাপ এইসব। তো মদিনা পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই রোমাকে আল্লাহর রাস্তায় সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছ থেকে স্বাভাবিক মূল্যের চেয়ে অনেক বেশি দাম প্রদান করে ওই রোমাকে কিনলেন, কিনে সেটা মুসলমানদের জন্য দান করে দিলেন। এই দান এমন দান আজও পর্যন্ত এখনো বর্তমান ওই বীরের রোমা সেই পানি এখনো প্রবাহমান, এখনো মুসলমানগণ সেই পানি থেকে রোমা থেকে পানি পান করছে সদকায়ে জারিয়া। কুরবান যান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সদকার প্রতি দানের প্রতি আপনি যদি এখনো হজ বা উমরার জন্য যান, যদি দেখেন নিজের চোখে দেখতে পাবেন যে জাবালে উহুদের সামনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারেপুর আনোয়ারের পাশে এখনো তাঁবু টাঙিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের পক্ষ থেকে, ওয়াকফ স্টেটের পক্ষ থেকে, তিনি যে খেজুরের বাগান সদকা করেছেন, জায়গা সদকা করেছেন, ওই জায়গা ওয়াকফ স্টেট নির্ধারণ হয়ে অ্যাকাউন্ট হয়ে কোটি কোটি রিয়াল আয় হচ্ছে এবং সেখান থেকে এখনো পর্যন্ত মুসলমানদেরকে সদকা করা হচ্ছে। উসমান ইবনে আফফান ওই ব্যক্তিত্ব যার সদকা এখনো বহমান, একেবারে বাস্তবিক অবস্থায় চলমান। প্রিয় ইসলামী ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতের মসনদে সমাসীন হন, কুরবান যান, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, তিনি সবাইকে মাফ করে দিতেন। তিনি মেহমান যখন আসত, রাজকীয় মেহমান, তাদেরকে মেহমানদারি করতেন, ভালো উন্নত মানের খাবার, তিনি এত ধনাঢ্য ছিলেন ইচ্ছে করলে অত্যন্ত আলিশান ভাবে জীবনযাপন করতে পারতেন। কিন্তু কিতাবের মধ্যে আসছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করাতেন, ভালো খাবার খাওয়াতেন, তিনি বাড়িতে এসে জাইতুনের তেল রুটি দিয়ে শুকনো রুটি খাওয়াতেন, মেহমানদেরকে খাবার খাওয়াতেন না, মেহমানদেরকে উন্নত খাবার খাওয়াতেন, কিন্তু নিজে এসে আল্লাহু আকবার। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সফল হতে পারবে না ততক্ষণ যতক্ষণ না উত্তম জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করো। সাহাবায়ে কেরাম সেটার মূর্ত প্রতীক ছিলেন, নিজেরা উত্তম খাবার খাওয়াতেন, উত্তম জিনিস দান করতেন, নিজে স্বাভাবিক পোশাক করতেন, নিজে খাবারটা দিতেন উত্তমটা, আর খাবার গ্রহণ করতেন নর্মালটা। আর আমাদের চরিত্র কি, খাবারের মধ্যে ঘরের মধ্যে গন্ধ হয়েছে কোনটা এটার দাম, আমাদের ট্রেডিশন এটা না, পাঞ্জাবিটা তো একটু সিরে গেছে, এবার দিয়ে দিই, একসাথে নিছি খাবার কয়েকটা, একজন লোক আসছে দিই খাবারটার মধ্যে ভালো দেখা যাচ্ছে কোনটা আছে এটা, এটা আমার লেগে খারাপটা। মানে সৎকা করতে গেলেও আমরা কোনটা করি, নেতিবাচকটা করি। দেখুন আজকে আমরা বলি না মুসলমান কেন পরাজিত, মুসলমান কেন অপদস্ত, এর মূল চিত্র এটাই, ইসলামের শিক্ষা ছিল একটা, আমি শিখেছি আরেকটা, আমি এটাকে ইসলাম মনে করছি, আমরা আজ আজব ধরনের ইসলাম প্র্যাকটিস করছি, আজকে ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, দেখেন আজকে যে কয়েকটা পয়েন্টের কথা আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাশীলতা আমরা ছেড়ে দিয়েছি, বলি পুরুষের আবার লজ্জা কিসের, ইসলাম বিরোধী শব্দ, দান সৎকার বিষয় আসে একই ঘটনা, নিম্নটা আমি আল্লাহর রাস্তায় খরচ করি আর উত্তমটা কি করি, নিজের জন্য গ্রহণ করি। অথচ সাহাবায়ে কোরআন বলছিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ না তোমরা উত্তম জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করো। সাহাবায়ে কেরাম এটাই করতেন, সর্ব উত্তম বিষয়টা এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম উত্তম বাগানটা এসে বললো, ইয়া নবী আল্লাহ, আমি চাইতেছি এই বাগানটাকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে দেব, কারণ এই আয়াত নাজিল হয়েছে।
বলে ঠিক আছে, আল্লাহ নবীকে সে বলে নিয়ে নেবি আল্লাহ আমি চাই এটা আপনাকে দিয়ে দেবো। আল্লাহ বলেন না আমাকে দরকার নাই, বলতে আল্লাহ মুসলমানের জন্য ওয়াকফ করে দাও। সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ান ভোগে তারা সুখ গ্রহণ করেন নাই, ত্যাগে সুখ গ্রহণ করেছেন। আর আমরা এটা শুধুমাত্র বাণীতে গ্রহণ করে নিয়েছি, ভোগে সুখ না ত্যাগে সুখ, এটা বাণী। বাস্তবিক অর্থে আমরা ভোগে সুখ খোঁজার চেষ্টা করি আর যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে মুসলমান নির্যাতন নিপীড়ন মজলুম হালাত, এর একটাই কারণ আজ আমরা ভোগবাদীতে বিশ্বাসী, তেগিতে বিশ্বাসী না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনার ত্যাগে বিশ্বাসী ছিলেন, যার রেজাল্ট হিসেবে তারা হাতে হাতে পেয়েছেন। মাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অষ্টম হিজরিতে এসে মক্কাতুল মুকাররমা বিজয় করে নিলেন। ইসলামের বিজয়ে কেতন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেল, এর মাত্র 2.5 বছর অতিবাহিত হলো। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসজিদে আসলেন, মাত্র 14 বছরের মাথায় ইসলামের বিজয় নিশান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সে ফিলিস্তিন পর্যন্ত ছড়িয়ে গেল, মসজিদ আকসা পর্যন্ত ছড়িয়ে গেল, সে মিশর পর্যন্ত ছড়িয়ে গেল। কারণ তারা ভোগবাদীতে বিশ্বাসী ছিলেন না, তারা ত্যাগে বিশ্বাসী ছিলেন। আর মানুষ যখন ত্যাগে দেখে তখন তারা অটোমেটিকই চলে আসে। আজ আমরা যতই বয়ান দেই না কেন, লেকচার দেই না কেন, বাস্তবিক অর্থে আমরা ভোগবাদী হয়ে গেছি। দেখুন আজকে যে আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দাওয়াত ইসলামীকে নিয়ে পথ চলার 44 বছর অতিবাহিত হচ্ছে, মাত্র 44 বছর, এর মাধ্যমে তিনি কেন সারা পৃথিবীতে পৌঁছে গেলেন, একটাই মাত্র কারণ তার মাঝে ওই সাহাবায়ে কেরামের আদর্শ আছে, তার মাঝে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আখলাক আছে। যে তিনি ভোগবাদীতে বিশ্বাসী না, তিনি ত্যাগে বিশ্বাসী, যার কোটি কোটি ফলোয়ার অথচ তার কোনো ঘর নেই, যার কোটি কোটি ফলোয়ার কারো কাছ থেকে তিনি নজরানা গ্রহণ করেন না, যদিও বা নজরানা গ্রহণ করা বৈধ কিন্তু তিনি তাকে পরিহার করেছেন, কারণ এটা ট্রেডিশন হয়ে গেছে আমাদের মাঝে। প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন, ভোগবাদী ব্যক্তির দ্বারা কখনো উম্মার খেদমত করা সম্ভব না। যে নিজে ভোগে বিশ্বাসী করে যে আমি ভোগ করব, নিজে সম্পদশালী হব, তাকে দিয়ে উম্মার খেদমত করা সম্ভব না, জাতির খেদমত করা সম্ভব না, জাতির নেতৃত্ব দেওয়া খেদমত করা। আপনি যদি চান আপনি মুসলমানদের কল্যাণকামী হবেন, আমি যদি চাই আমি মুসলমানদের কল্যাণকামী হব, এর মাধ্যম হচ্ছে নিজেকে ভোগবাদিতা থেকে বের করে এনে খেদমতের চিন্তায় উৎসর্গিত হওয়া। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন ভালোবাসতেন। এই সাহাবি উসমান রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালো নাই বাসতেন তাহলে কি একজন মেয়েকে বিবাহ দেওয়ার পর ওই মেয়ে যখন ইন্তিকাল করে দ্বিতীয় মেয়েকে বিবাহ দেয় কেউ? নিঃসন্দেহে তিনি অত্যন্ত পছন্দনীয় সাহাবি ছিলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, যার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন হুদাইবিয়ার সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করার জন্য আসলেন, প্রথমে আসার পর ষষ্ঠ হিজরিতে মক্কাতে প্রবেশ করবেন, অমুসলিমরা বাধা প্রদান করলো এখানে প্রবেশ করতে পারবে না। হুদাইবিয়া নামক স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করলেন, ওই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরাম অবস্থান করছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মক্কাতে, যখন পাঠানো হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রপোজাল দেওয়া হলো, তুমি আসছো তুমি এক কাজ করো তুমি উমরা করে নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী যেটা করেনি আমি কখনো সেটা করতে পারি না, আমার নবী যেটা করেনি সেটা আমি কখনো করতে পারি না। এদিকে প্রচার হয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, সাহাবায়ে কেরাম এক একজন অগ্নিশর্মা হয়ে গেলেন, রসুল আকরাম নূরে মুজাসসাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। এটাকে বলা হয় বায়াতে হুদাইবিয়ার সন্ধির বায়াতে রিদওয়ান, বায়াত গ্রহণ করলেন আল্লাহ তাআলার। কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল, তিনি তাদের অন্তরের অবস্থা জানতেন, তাই তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদের নিকটবর্তী বিজয় দান করলেন। যখন বায়াত গ্রহণ করলো চারদিকে ছড়িয়ে গেল, মুসলমানরা বায়াত নিয়েছে আমাদেরকে ছাড়বে না, সাথে সাথে অমুসলিমদের কাছ থেকে বার্তা নিয়ে আসা হলো, সন্ধি করা হলো, সন্ধির চুক্তি বলা হয় এবছর উমরা করতে পারবেন না, ফিরে যাবেন, কিছু মুসলমানদের বিপক্ষে প্রকাশ্যে কিছু শর্ত দেয়া হলো এই জায়গাতে, যে কেউ যদি মক্কার কেউ চায় ইসলাম গ্রহণ করতে সে করতে পারবে না, কিন্তু মদিনা থেকে কেউ যদি ফিরে আসতে চায় মক্কায় তাদেরকে ফিরে দেওয়া যাবে, বিভিন্ন শর্ত যেটা প্রকাশ্যভাবে মুসলমানদের বিপক্ষে ছিল। কিন্তু এখানে আরেক শর্ত ছিল যে মুসলমানগণ তাদের প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে পারবেন, নিজ নিজ কারো সাথে সন্ধি করতে পারবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সন্ধিকে মেনে নিলেন। ওমর রাদিয়াল্লাহু বলল, ইয়া নবী আল্লাহ, এটা আমাদের প্রকাশ্য বিরুদ্ধে। আল্লাহ নবী বললেন, শান্ত থাকবে, কারণ আল্লাহর নবীর দৃষ্টিতে ইন ফিউচার ভবিষ্যতে কি ঘটবে তা দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা তার মাহবুবকে এলমে গায়েব দান করেছেন, তিনি দেখেছেন তার নবুয়তের দৃষ্টিধারা যে ইন ফিউচার কি ঘটবে। আল্লাহু আকবার, কুরবান যান, মাত্র দুই বছর, এক বছর অতিবাহিত হতো, দ্বিতীয় বছর আসতে আসতে যে সম্প্রদায়ের সাথে, গোষ্ঠীর সাথে মুসলমানরা সন্ধি করেছে তাদের উপর কুরাইশের এক দল আক্রমণ করল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলেন, প্রস্তুতি গ্রহণ করো। এরই মধ্যে এই যে এক দেড় বছর সময় পেয়েছিল মুসলমানগণ, কুরাইশদের সাথে মিলামেশা হতে লাগলো, তাদের সাথে আদান প্রদান। আর মুসলমানদের সাথে যার একবার দেখা হয়ে যায়, যার সাক্ষাৎ হয়ে যায়, তার মিলে যায়, তার হৃদয়কে সে ক্রয় করে, এক এক গোত্রের হৃদয়কে তারা মুসলমানগণ ক্রয় করে নিচ্ছে। আমাদের মতো তো না, আমাদের আখলাক দেখলে আরো মানুষ দূরে যায়, আর আমাদের সাহাবায়ে কেরামের আখলাক ছিল কাছে চলে আসে। আসুন না ভাই, চেঞ্জ করি নিজেদের, নিজেদেরকে চেঞ্জ করি। আজকে মুসলমানদের পরাজয়ের মূল কারণ আমাদের আখলাক, আর কিচ্ছু না। এটা বলেন, সেটা বলেন, এটা তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে, কোনো কিছু না। ইসলামের বিজয় অম্বি আখলাক দ্বারা, আধ্যাত্মিক শক্তি দ্বারা। যতদিন না পর্যন্ত আমরা রুহানিয়াত অর্জন করতে পারবো, পৃথিবীর এমন কোন কুওয়াত নেই আমাদেরকে বিজয় দিতে পারে। আর যখন আমরা রুহানিয়াত অর্জন করতে পারবো, হাকিকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই আমাদেরকে দাবিয়ে রাখতে পারে। মুসলমানদের আত্মিক শক্তি, যে কথা আরজ করছিলাম, মুসলমানগণ তখন সাথে সাথে আলহামদুলিল্লাহ অগ্রসর হলেন এবং মক্কাতুল মুকাররমাতে আসলেন দশম অষ্টম হিজরিতে, অতঃপর মক্কা বিজয় হলো বিনা রক্তপাতে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধির অগ্রসৈনিক ছিলেন, অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অকাতরে আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দান করেছেন। তার মশহুর বিখ্যাত অসংখ্য ঘটনা আছে। আসুন না, আমরা কি তাদের জীবনীটা শুধু গল্প হিসেবে রেখে দেব? তিনি এমন করেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের অভ্যাস কিন্তু এটাই, শুরু থেকে এটাই দেখে আসছি আমরা, না গল্প শুনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, এর মধ্যে সীমাবদ্ধ রেখে দিই না। আমি আমার জীবনে তার জীবনটা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম এটাকে আমরা চিন্তা করি। দাওয়াত ইসলামী আমাদেরকে এটা শেখায়, আমির আহলে সুন্নাহ প্রত্যেকটা কাজ মুবাল্লিগদের বলার আগে নিজে সেটা অ্যাপ্লাই করেন, নিজে আমল করেন, তারপর সেটা মুবাল্লিগদের বলে। যখন মুবাল্লিগরা দেখে আমির আহলে সুন্নাহ এই কাজ করতেছে, তখন আর কোনো প্রশ্ন নাই, বিনা বাক্যে তখন মুবাল্লিগগণ সারা পৃথিবীর মানুষ এই কাজটা করতে শুরু করে দেন, কারণ সেটা করতেছে আমির আহলে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আঠারোই জিলহজ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের দিনে তার আখলাককে গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সারা দুনিয়ায় দ্বীনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।